বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماء صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. الله ছাড়া অন্য কোন মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন। তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 12 মে, 29 বৈশাখ এবং ফেরসে 22 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা firsttoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইফোন ব্যবহার করেন তারা আমাদের অনুষ্ঠান সরাসরি শুনতে পারেন। বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি তেহরান স্টুডিও থেকে শোনা যাবে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, পাকিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি দেশটির সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে কোনো আঁতাতের কিংবা আসন ভাগের নির্বাচন সে দেশে হতে দেয়া হবে না। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে আন্দোলন নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে মির্জা ফখরুল সহ বিএনপির সব নেতাদের পদত্যাগ করা উচিত। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। প্রান্তিক আয়োজনে থাকবে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ। শুরুতে শিরোনাম, গুরুত্বপূর্ণ সফরে ইরান এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি, সঙ্গে রয়েছে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দল। ইসরায়েল দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, দখলদার সেনাদের গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় বললেন লেবাননের সংস্কৃতি মন্ত্রী। বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে সারা দেশ থেকে বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার, শাস্তি শুধু জরিমানা, তেলের দাম কমার লক্ষ্য নেই। এবং ভারতের বহু বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন বর্ষাকালীন অধিবেশনেই প্রত্যাহারের দাবি জানালেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সংবাদ শিরোনাম শুনুন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি গুরুত্বপূর্ণ সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। এই সফরে তিনি ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আজ রাজধানী তেহরানে পৌঁছার পর কাতারের আমিরকে বিমানবন্দরে স্বাগত জানান ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের। পরে তাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানান ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। ইরান সফরে কাতারের আমির একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। গত ফেব্রুয়ারি মাসে ইরানের প্রেসিডেন্ট কাতার সফর করেন, এরপরই কাতারের আমির ইরান সফরে এলেন। লেবাননের সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ মুর্তাজা বলেছেন দখলদার ইসরায়েলের অপরাধ যত বাড়বে ততই তারা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ইহুদিবাদী সেনাদের গুলিতে আল জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকলে নিহতের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি আজ একথা বলেন। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে খবর সংগ্রহের সময় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে বুধবার কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার ওই সাংবাদিক নিহত হন। এছাড়া ইহুদিবাদী সেনাদের গুলিতে ফিলিস্তিনি পত্রিকা
আল কুদসের সাংবাদিক আলী আস সামুদি আহত হন। লেবাননের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আরো বলেন, সাংবাদিক আবু আকলে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের মুক্তির অধিকার মুছে যাবে না। দখলদারির মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম কার্যকরী পন্থা, আল আকসা প্রতিরোধের মাধ্যমে বিজয় লাভ করবে বলে তিনি জানান। 2000 সালে ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদা বা গণজাগরণ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত 45 জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান দেশটিতে পপি চাষ বন্ধ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করেনি বলে জানিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। ইরান পুলিশের মাদক বিরোধী ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কারিমি এ তথ্য জানিয়েছেন। আফগানিস্তানে উৎপাদিত মাদকদ্রব্যের একটা বড় অংশ ইরান ভূখণ্ডের উপর দিয়ে পাচার করে আন্তর্জাতিক বাজারে চলে যায়। বিগত বছরগুলোতে ইরানের পুলিশ গড়ে প্রতি বছর 1000 টনের বেশি মাদকদ্রব্য উদ্ধার ও ধ্বংস করেছে। বিশ্বে মাদকদ্রব্য উদ্ধারের অন্য কোনো দেশের এত বড় সাফল্য নেই। এছাড়া মাদক উদ্ধার অভিযান চালাতে গিয়ে চোরা কারবারিদের সঙ্গে সংঘর্ষে 12,000-এর বেশি ইরানি নিরাপত্তা কর্মী হতাহত হয়েছেন। মাদক বিরোধী অভিযানে ইরানের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেছে জাতিসংঘ। জেনারেল কারিমি এ সম্পর্কে বলেন, তালেবান ক্ষমতায় আসার পর পপি চাষ ও আফিম উৎপাদন নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত এক্ষেত্রে কোনো ইতিবাচক ফল লক্ষ্য করা যায়নি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে গুদামজাত বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। এ সময় জরিমানা করা হয়েছে বেশ কয়েকজন মজুদার দোকানিকে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সম্প্রতি দেশে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির তেলেস্পাতি কারবারের বিরুদ্ধে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে গুদামজাত করে রাখা বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। জরিমানা করা হয়েছে বেশ কয়েকজন মজুদার দোকানিকে। নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া বাজারে স্থানীয় পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মাজেদুল বাড়ি নয়নের গুদামে অভিযান চালিয়ে 3,000 লিটার সয়াবিন তেল জব্দ করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ওই তেল খোলাবাজারে বিক্রি করা হয়। এই ঘটনায় দোকান মালিককে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। এ প্রসঙ্গে পৌর মেয়র নয়ন জানান, তিনি রাজনীতি ও পৌরসভার কাজ নিয়ে ব্যস্ত থাকায় ব্যবসার দিকে খেয়াল রাখতে পারেননি। দোকানের ম্যানেজার এগুলো দেখাশোনা করেন। এভাবে তেল মজুত করে রাখা অবশ্যই অপ্রত্যাশিত। এদিকে সিরাজগঞ্জের সালঙ্গা বাজারে সয়াবিন, পামওয়েল এসবের মজুত করে উচ্চ মূল্যে বিক্রির অপরাধে 2টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 37,000 লিটার তেল জব্দ করা হয়েছে এবং 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলনায় র‍্যাব 6-এর ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে বেলা 1:15 পর্যন্ত অভিযান চালিয়ে 3টি প্রতিষ্ঠানকে 1,60,000 টাকা জরিমানা আদায় করেছে। এ সময় 2,22,600 লিটার ভোজ্য তেল উদ্ধার করা হয়। ওদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, খোলা তেল বিক্রি বন্ধ করলে সয়াবিন তেলের দাম 20% কমে আসবে। FBCCI এর সভাপতি বলেছেন, বিক্রির স্বার্থে কিছু পণ্য তো ব্যবসায়ীদের মজুদ রাখতে হবে, আবার গুদামে থাকলে বাজারে সরবরাহ করতে হবে। অথচ অনেকে বলছেন পণ্য নেই, পরে সরকারি কর্মকর্তারা গুদাম থেকে পণ্য বের করেছেন, এতে ব্যবসায়ীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের রাজস্থান রাজ্যের বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারের কাছে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন প্রণয়নের দাবি জানিয়েছে। এর পাশাপাশি 2-এর বেশি সন্তান জন্ম নিলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার দাবি তুলেছে তারা। বিজেপির রাজ্য মুখপাত্র রামলাল শর্মা বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যা দেশের সবচেয়ে বড় সমস্যা এবং চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে সম্পদের ক্ষয় ও জনসংখ্যা বৃদ্ধি উদ্বেগের বিষয়। এজন্য এখন যত দ্রুত সম্ভব দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে হবে। শর্মা বলেন, যে পরিবারগুলোতে 2টির বেশি সন্তান রয়েছে তাদের সমস্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা উচিত। এদিকে ভারতের বহু বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ প্রত্যাহারের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে এই আইন প্রণয়ন করা হয়েছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ 2019 সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন এবং সংসদের বর্ষাকালীন অধিবেশনে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার চিঠিতে বলেছেন, বিপুল সংখ্যক পাকিস্তানি হিন্দু যারা ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন তাদের পাকিস্তানে ফিরে যেতে হয়েছে, কারণ তারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারেনি। হিন্দি গণমাধ্যম নবভারত টাইমস সূত্রে প্রকাশ গতকাল বুধবার অধীর রঞ্জন চৌধুরী তার চিঠিতে বলেন, আমরা ধর্ম বর্ণ গোষ্ঠী বা জাতীয়তা নির্বিশেষে সর্বদা প্রান্তিক ও অবহেলিত মানুষের জন্য আমাদের আওয়াজ তুলেছি। এখন 2 বছরেরও বেশি সময় হয়ে গেছে যে আপনি সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নামে ভুলভাবে চিন্তাভাবনা করা আইন পাশ করেছেন, কিন্তু তবুও আপনি এর অন্তর্নিহিত এবং প্রকাশ্য অসাংবিধানিকতার কারণে এটি বাস্তবায়ন করতে পারছেন না। এ কারণেই পাকিস্তানি হিন্দুরা হতাশা নিয়ে পাকিস্তানে ফিরে যাচ্ছে। সিএএকে সাংবিধানিক মূল্যবোধের বিরোধী বলে মন্তব্য করে অধীরবাবু বলেন, এই কঠোর আইন প্রয়োগ করা যাবে না, কারণ এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা আইন। এটি আমাদের সাংবিধানিক রীতিনীতির মূল নীতি এবং মৌলিক নীতির বিরোধী। আমাদের সংবিধানের মূল মূল্য হলো বাঁচুন এবং বাঁচতে দিন। আমার বিশ্বাস, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে টার্গেট করা এই আইন বিচারিক তদন্তের আওতায় আসবে না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। হিজাব সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। তালেবান সরকারের উপমুখপাত্র আমানুল্লাহ সামানগানি বলেছেন, হিজাব আফগান জনগণের অভ্যন্তরীণ ধর্মীয় ও মতাদর্শগত বিষয়, এটি নিয়ে বাইরের কারো বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। সম্প্রতি নারীদের পোশাক সম্পর্কে নয়া বিধিমালা ঘোষণা করেছে তালেবান প্রশাসন। এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, তালেবান যদি আফগানিস্তানের নারীদের উপর বল প্রয়োগ করতে চায় তাহলে ওয়াশিংটন তালেবান প্রশাসনের উপর চাপ প্রয়োগের হাতিয়ারগুলো ব্যবহার করবে। এর প্রতিক্রিয়ায় সামান গানি বলেন, আফগান জনগণের জন্য পোশাকের ধরন নির্ধারণ করার অধিকার তালেবান প্রশাসনের রয়েছে এবং এটি সম্পূর্ণ এদেশের অভ্যন্তরীণ বিষয়। তালেবানের উপমুখপাত্র বলেন, এসব বক্তব্য না দিয়ে আমেরিকার উচিত তার হাতে জব্দ আফগান জনগণের অর্থ ফেরত দেয়া। তিনি বলেন, আফগান জনগণের জন্য যদি আমেরিকার মন সত্যিই কেঁদে থাকে তাহলে তাদের অর্থ যেন আমেরিকা ফেরত দেয়। হংকংয়ের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে শিল্পোন্নত 7 জাতিগোষ্ঠী বা G7 যে উদ্বেগ প্রকাশ করেছে তাকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে বেইজিং। সম্প্রতি G7 বৈঠক থেকে হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচন করার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে হংকংয়ের জনগণের মৌলিক অধিকার ভোগ করার স্বাধীনতা নিয়ে আলাপ আলোচনা হয়। ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, কানাডা, জাপান ও আমেরিকাকে নিয়ে G7 গঠিত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বেইজিংয়ে সংবাদ সম্মেলনে G7 বৈঠকের প্রতিক্রিয়ায় বলেন, কিছু বিদ্বেষ পরায়ণ পশ্চিমা দেশ ও সংস্থা হংকংয়ের চিফ এক্সিকিউটিভ নির্বাচনকে কলঙ্কিত করতে উঠে পড়ে লেগেছে, যাকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে অধ্যত্তপূর্ণ হস্তক্ষেপ হিসেবে গণ্য করছে বেইজিং। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি বাহিনীর প্রচার ও গুজব মন্ত্রণালয়ের মতো অপপ্রচার শুরু করেছে। তিনি মস্কোয় এক বক্তৃতায় বলেন, নাৎসি বাহিনীর প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের মন্ত্রণালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা করত, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে সেই একই কাজ করতে শুরু করেছে। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তার অধীনস্থদের এই মর্মে নির্দেশ দিয়েছে যে তারা যেন অবিরাম রাশিয়ার বিরুদ্ধে গালিগালাজ ও অপমানকর ভাষা প্রয়োগ করে এবং অরুচিকর ছবি প্রকাশ করে। এ কাজে আমেরিকার উদ্দেশ্য রাশিয়ার বেসামরিক নাগরিকদের মাঝে সবচেয়ে কাল্পনিক ভুয়া খবর প্রচার করা। ইউক্রেনের মাটিতে গোপনে মার্কিন অর্থায়নে যে জীবাণু গবেষণা কর্মসূচি পরিচালিত হচ্ছে তাতে নেটো সামরিক জোটভুক্ত ইউরোপের কয়েকটি দেশ জড়িত রয়েছে। মস্কো বলছে, ইউক্রেনের জীবাণু গবেষণা কর্মসূচিতে আমেরিকার পাশাপাশি জার্মানি এবং পোল্যান্ড অংশ নিয়েছে। রাশিয়ার তেজস্ক্রিয়তা রাসায়নিক এবং জীবাণু সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ বুধবার এ কথা বলেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আগামী কয়েক মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং আগাম নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জানিয়েছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আগামী কয়েক মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং আগাম নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেন, আগামী নভেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে দেখা করার জন্য পাক প্রতিরক্ষামন্ত্রী শাহবাজ শরীফ সহ মুসলিম লীগ দলের পদস্থ কর্মকর্তারা লন্ডন সফরে গেছেন। এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ দল শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে রাজধানী ইসলামাবাদ অভিমুখে মিলিয়ন ম্যান মার্চ করার যে বিরাট পরিকল্পনা নিয়েছে সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, পাক প্রতিরক্ষামন্ত্রী আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সম্ভাবনার কথা বলেছেন তা থেকে বোঝা যায় মুসলিম লীগ সরকার তাদের সরকারের সামাজিক গ্রহণযোগ্যতা প্রমাণ করার চেষ্টা করবে যাতে নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারে। গত এপ্রিল মাসে সংসদে ইমরান খান সরকারের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব উত্থাপন করে এবং ভোটাভুটিতে ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারায়, ফলে তিনি ক্ষমতা হারান এবং প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফের ক্ষমতায় আসার পথ খুলে যায়। প্রকৃতপক্ষে অনাস্থা প্রস্তাব উত্থাপনের মাধ্যমে ইমরান খানকে অপসারণের জন্য শাহবাজ শরীফ ও তার সমর্থকদের পদক্ষেপকে পাকিস্তানের আপামর জনগণ রাজনৈতিক অভ্যুত্থান হিসেবে দেখছে। তাদের দৃষ্টিতে এটি ছিল নিছক ষড়যন্ত্রের ফসল। এ কারণে দেশটির জনগণ ইমরান খানের ক্ষমতাচ্যুতির বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি। ধারণা করা হচ্ছে এ কারণেই নির্বাচনকালীন সরকার গঠন করে আগাম নির্বাচন দেওয়ার গুঞ্জন শুরু হয়েছে। পাকিস্তান সংসদে বিরোধী দলের নেতা মাওলানা ফজলুর রহমান, যিনি প্রচণ্ডভাবে ইমরান খান বিরোধী, তিনিও আগাম নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলেছিলেন। তবে পাক প্রতিরক্ষামন্ত্রী আগাম নির্বাচনের কথা বললেও প্রধানমন্ত্রী সহ সরকারের অনেকে আবার এই পদক্ষেপের বিরোধী। এ অবস্থায় আগাম নির্বাচন নিয়ে আগামীতে খোদ সরকারের শরিকদের মধ্যে মতবিরোধ তুঙ্গে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি দেশটির ক্ষমতাসীনদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামীতে আসন ভাগাভাগির এবং কোনো আতাতের নির্বাচন হতে দেয়া হবে না। ওদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দাবি করছে, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়েছে বিএনপি। এ কারণে দলটির মহাসচিব মির্জা ফখরুল শাহ টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ক্ষমতাসীনদের হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, আগামীতে আসন ভাগাভাগির কোনো নির্বাচন হবে না, কোনো আঁতাতের নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপি নেতারা দাবি করেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, তাই আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে লালমনিরহাটে এক সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদিকে রাজধানীতে এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি উচ্চারণ করেন, যারা আসন ভাগাভাগির পরিকল্পনা করছেন আমরা তাদের পা ভাগ করে দেব, আসন ভাগাভাগির নির্বাচন বাংলাদেশে হবে না। দেশব্যাপী বিএনপি সহ বিরোধী নেতা কর্মীদের উপরে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কুমিল্লায় ডক্টর মোশাররফ হোসেনের বাড়িতে হামলা হয়েছে, ফেনীতে ভিপি জয়নালের বাড়িতে হামলা হয়েছে, কুমিল্লায় রেদওয়ানের এলাকায় হামলা হয়েছে, আরও অনেক জায়গায় হামলা হয়েছে, এগুলো ক্ষমতাসীনদের পরিকল্পিত মহড়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন হামলার প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। হামলা হলে পাল্টা হামলা, আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। যেখানেই হামলা সেখানেই প্রতিরোধ, সেখানেই পাল্টা হামলা, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। ওদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দাবি করেছে, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল সহ বিএনপির টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত। ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দেশের চলমান উন্নয়ন অর্জন ধরে রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সময়েও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। প্রত্যেক আসরের মতো আজও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইমাম জাফর আস সাদিক আল ইসলামের নাম শুনেছ। 83 হিজরি 17 রাবিউল আওয়াল পবিত্র মদিনায় জন্ম নিয়েছিলেন তিনি। তাঁর পিতা ইমাম মোহাম্মদ বাকির ছিলেন মহানবীর আহলে বাইতের সদস্য, আর মা ছিলেন উম্মে ফারওয়াহ ফাতিমা। অনন্য চরিত্র ও নৈতিকতার অধিকারী ইমাম সাদিক আল ইসলাম ছিলেন অত্যন্ত দূরদর্শী, বিচক্ষণ ও মহাজ্ঞানী। পিতার পাশাপাশি দাদা ইমাম জাইনুল আবেদিন আল ইসলামের কাছেও শিক্ষালাভ করেন তিনি।
বন্ধুরা, আজকের আসরে এই মহান মনীষীর জীবন থেকে নেয়া কয়েকটি ঘটনা শোনাব, আর সব শেষে থাকবে একটি নাতের আসল। আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে সত্য ঘটনাগুলো শোনা যাক।
পরিবারে লোকসংখ্যা বৃদ্ধির কারণে হজরত ইমাম জাফর সাদিক আল ইসলামের খরচাদি অনেক বেড়ে গেল। তাই তিনি সাংসারিক খরচাদি মেটানোর জন্য ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো উপায়ে আয়ের উৎস বাড়ানোর চিন্তাভাবনা করতে লাগলেন। একবার তিনি 1000 দিনার জোগাড় করে তার গোলাম মুসাদ্দিফকে দিয়ে বললেন, এই দিনারগুলো নিয়ে মিশরে গিয়ে ব্যবসা করার প্রস্তুতি গ্রহণ করো।
মুসাদ্দিফ 1000 দিনার দিয়ে এমন সব মালামাল কিনল মিশরের বাজারে যেগুলোর চাহিদা বেশি। এরপর মিশরগামী একটা ব্যবসায়ী কাফেলার সাথে সামিল হয়ে মিশরের দিকে চলল।
মিশরের কাছে পৌঁছালে মিশর থেকে ফেরা অপর একটি ব্যবসায়ী কাফেলার সাথে তাদের সাক্ষাৎ হল। উভয় কাফেলার লোকেরা পরস্পরের হাল অবস্থা জিজ্ঞাসা করল। আলাপ আলোচনা ও কথাবার্তার মধ্যে দিয়ে তারা জানতে পারল যে মুসাদ্দিফ ও তার সফর সাথীদের সাথে যে মালামাল রয়েছে মিশরের বাজারে তার খুব চাহিদা আছে। ব্যবসায়ীরা এ খুশির সংবাদ পেয়ে সকলে মিলে এ সিদ্ধান্ত নিল যে শতকরা 100 ভাগ লাভ না করে তারা মালামাল বিক্রি করবেন না।
মিশরে পৌঁছেই তারা বুঝতে পারল যে রাস্তায় ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া খবর সম্পূর্ণ সত্য। এ সময় আগের সিদ্ধান্ত অনুযায়ী তারা প্রথমে কালোবাজারির পরিবেশ সৃষ্টি করল, কেউ তাদের মাল দ্বিগুণ দামের কমে বিক্রি করল না। যেহেতু বাজারে সেসব মালের সরবরাহ কম এবং চাহিদা বেশি ছিল, তাই অল্প দিনের মধ্যেই তাদের সমস্ত মালামাল দ্বিগুণ দামে বিক্রি হয়ে গেল।
অন্যান্য ব্যবসায়ীর ন্যায় মুসাদ্দিফও 1000 দিনার মুনাফা নিয়ে মদিনায় ফিরে আসলো। সে খুব আনন্দিত মনে ইমাম সাদিক আল ইসলামের খেদমতে উপস্থিত হল। 1000 দিনার করে দুটি থলি ইমামের সামনে রেখে দিল।
ইমাম জিজ্ঞাসা করলেন, এগুলো কি? জবাবে মুসাদ্দিফ বলল, এর মধ্যে একটি থলিতে সে টাকা যা আপনি আমাকে পুঁজি হিসেবে দিয়েছিলেন, আর দ্বিতীয় থলিতে ব্যবসায়ের মুনাফার টাকা যা পুঁজির সমান।
ইমাম সাদিক আল ইসলাম বললেন, মুসাদ্দিফ, অনেক বেশি মুনাফা দেখা যাচ্ছে, বলতো কিভাবে তোমরা এত বেশি লাভবান হয়েছ?
মুসাদ্দিফ বলল, ঘটনা হল আমরা যখন মিশরের কাছাকাছি পৌঁছলাম তখন সংবাদ পেলাম যে আমরা যেসব মালামাল নিয়ে যাচ্ছিলাম সেগুলোর মিশরে খুবই চাহিদা। তারপর আমরা ব্যবসায়ীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে শতকরা 100 ভাগ মুনাফা না করে আমরা কেউ মাল বিক্রি করব না। এ সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করলাম।
ইমাম বললেন, তোমরা আগে সিদ্ধান্ত নিয়েছ যে মুসলমানদের মধ্যে কালোবাজারির পরিবেশ সৃষ্টি করবে, তোমরা কসম করেছ যে পুঁজির সমান মুনাফা না করে মাল কেউ বিক্রি করবে না। আমি এ ধরনের ব্যবসা ও লাভ কোনো দিন কখনো পছন্দ করি না।
এরপর হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম একটি থলে তুলে নিলেন এবং বললেন, এটা আমার পুঁজি। দ্বিতীয় থলেটি সেখানে পড়ে থাকল। ইমাম বললেন, ও টাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
এরপর ইমাম বললেন, হে মুসাদ্দিফ, হালাল রুজির মোকাবেলায় তলোয়ার চালনা সহজতর।
ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম নিজের কাজ নিজেই করতেন। একবার তিনি শ্রমিকের পোশাক পরে হাতে বেলচা নিয়ে নিজের জমিতে কাজ করছিলেন। অনেকক্ষণ পর্যন্ত কাজ করার কারণে তার সমগ্র শরীরটা ঘামে ভিজে চুপচুপ হয়ে গেল।
এমন সময় আবু আমর শাইবানি নামের এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হল। সে দেখতে পেল ইমামের দেহ থেকে টপ টপ করে ঘাম ঝরছে। সে ভাবল হয়তো শ্রমিক পাওয়া না যাওয়াতে ইমাম নিজেই নিজের ক্ষেতে কাজ করা শুরু করেছেন। তাই সে এগিয়ে গিয়ে বলল, হে ইমাম, বেলচাটি আমাকে দিন, বাকি কাজটুকু আমি করব।
ইমাম বললেন, না, আসলে আমি খুব পছন্দ করি যে মানুষ রোজগারের জন্য নিজে পরিশ্রম করবে এবং রুটি রুজি অর্জন করার জন্য রোদের প্রখরতা সহ্য করবে।
এক ব্যক্তি খুব উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে ইমাম জাফর সাদিক আল ইসলামের খেদমতে উপস্থিত হয়ে বলল, আমি খুব দরিদ্র ও অভাবী মানুষ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেন, আর আমি যেন সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারি।
ইমাম সাদিক আলাইহিসসালাম বললেন, আমি তোমার জন্য কখনো এমন দোয়া করব না।
লোকটি একটা চাপা নিঃশ্বাস নিয়ে বলল, হে ইমাম, কি কারণে আপনি আমার জন্য দোয়া করবেন না?
জবাবে ইমাম বললেন, তুমি খুব ভালোভাবেই জানো যে মহান আল্লাহ এ ব্যাপারে একটা পন্থা নির্দিষ্ট করে রেখেছেন। তিনি হুকুম দিয়েছেন যে জীবিকা অর্জনের জন্য ঘর থেকে বেরিয়ে পড়ো এবং পরিশ্রম করো, কিন্তু তুমি চাচ্ছ যে ঘর থেকে বেরিয়ে গিয়ে জীবিকা অর্জনের পরিবর্তে দোয়ার দ্বারা রিজিক ঘরে ডেকে আনবে।
লোকটি তার ভুল বুঝতে পেরে রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ল।
এবারের ঘটনাটির নাম বন্ধুত্বের চির অবসান। বন্ধুরা, এবার এমন এক লোকের কথা বলবো যিনি হযরত ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের বন্ধু হিসাবে খ্যাত ও পরিচিত ছিলেন, কিন্তু একদিন সেই বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
তাদের কেউ কোনোদিন চিন্তাও করতে পারেনি যে এ বন্ধুত্বের বিচ্ছেদ ঘটবে, একে অপর থেকে আলাদা হয়ে যাবেন।
একদিন লোকটি ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের সাথে একটি বাজারের দিকে রওনা হলেন। লোকটির সাথে তার কৃষ্ণাঙ্গ গোলামও ছিল। গোলাম তার মালিকের পিছে পিছে চলছিল।
কিছুদূর চলার পর পেছনে ফিরে সে তাকিয়ে দেখে তার গোলাম নেই। আরো একটু সামনে চলার পর পিছিয়ে ফিরে দেখল গোলামকে দেখা যায় না। কিছুক্ষণ পর আবার মুখ ঘুরিয়ে দেখল, কিন্তু গোলামের কোনো খবর নেই। মনে হচ্ছিল সে বাজারের খেল তামাশা দেখার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আর তার মালিক ও মালিকের সাথীরা অনেক আগে চলে গেছে। চতুর্থবার পিছনে ফিরে দেখে যে তার গোলাম হাজির। গোলামকে দেখে সে ক্রোধে আক্রোশে বলে উঠল,
হারাম জাদা, এতক্ষণ কোথায় ছিলি?
বন্ধুর মুখ থেকে এমন অশ্রাব্য কথাটি শুনে ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম আশ্চর্যার্জিত হয়ে বললেন, তুমি তার মাকে গালি দিলে? তুমি তার মাকে অবৈধ কর্মের সাথে সম্পৃক্ত করলে? আমি তো এতদিন ভেবেছিলাম যে তুমি একজন মুত্তাকি পরহেজগার লোক, কিন্তু আজ তোমার প্রকৃত রূপ সামনে এসে গেছে। দেখা যাচ্ছে তোমার মধ্যে তাকওয়া পরহেজগারের নাম নিশানাও নেই।
লোকটি বলল, হে রাসুলের সন্তান, এ গোলামটি আসলে সিন্ধি, তার মাতাও সিন্ধি। আপনি তো জানেন যে তারা মুসলমান নয়, আর গোলামের মা কোনো মুসলমান নারী নয় যে আমি তার উপর অবৈধ কাজের অপবাদ লাগিয়ে দিয়েছি।
ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বললেন, তার মাতা কাফের ছিল, 100 বার থাকুক, প্রত্যেক জাতির মধ্যেই বিয়েশাদির একটা নিয়ম কানুন ও বিশেষ প্রথা বর্তমান থাকে। যদি কোনো জাতির লোক তার জাতীয় নিয়ম নীতি ও পন্থা অনুসরণ করে বিয়েশাদি করে, তাহলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিন অবৈধ সম্পর্ক হবে না, আর তাদের সন্তানদেরকে হারামজাদা বা অবৈধ সন্তান হিসেবে গণ্য করা যাবে না।
ইমাম তাকে আরো বললেন, তুমি এ মুহূর্তে আমার কাছ থেকে দূরে চলে যাও, আর কোনোদিন আমার কাছেও আসবে না।
সেদিন থেকে কেউ হযরত ইমাম জাফর সাদিক আলাইহিসসালামকে আর কোনোদিন ওই লোকটির সাথে চলতে দেখেনি। আজীবন তাদের মধ্যে বিচ্ছেদ বহাল ছিল।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের জীবন থেকে নিয়ে কয়েকটি ঘটনা শুনলাম। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি নাতে রাসুল, তুমি জাগরণে থেকো শয়নে, শিরোনামের নাতটির কথা ও সুর লিটন হাফিজ চৌধুরীর, আর গেয়েছে শিশু শিল্পী জাহিন ইকবাল।
তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি আমার হৃদয় আকাশে, তুমি রবি শশী আমার হৃদয় আকাশে, তুমি রবি শশী তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, তুমি থেকো দরুদ হয়ে মুখে আজীবন আমার সুখে দুঃখে, তুমি থেকো দরুদ হয়ে মুখে আজীবন আমার সুখে দুঃখে, পাপিয়া হয়ে থেকো মন কানুনে, মন কানুনে আমার অনুভবে থেকো মুহাম্মদ, কণ্ঠেতে গান হয়ে তুমি আমার অনুভবে থেকো মুহাম্মদ, কণ্ঠেতে গান হয়ে তুমি, কণ্ঠেতে গান হয়ে তুমি আমার হৃদয় আকাশে, তুমি রবি শশী তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, তুমি চোখের নীলে থেকো মিশে আজীবন চোখের জলে ভেসে, তুমি চোখের নীলে থেকো মিশে আজীবন চোখের জলে ভেসে, প্রাণ সাগরে থেকো উর্মি হয়ে, উর্মি হয়ে আমার ধমনি জুড়ে থেকো আহাম্মদ, চোখের তারা হয়ে তুমি আমার ধমনি জুড়ে থেকো আহাম্মদ, চোখের তারা হয়ে তুমি, চোখের তারা হয়ে তুমি আমার হৃদয় আকাশে, তুমি রবি শশী আমার হৃদয় আকাশে, তুমি রবি শশী তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি।
জাহিন ইকবালের দরুদ মাখা কণ্ঠে চমৎকার কথামালার গানটি শুনলে বন্ধুরা, তোমরা সবাই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর আহলে বাইতের ইমামদের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করবে, এ কামনায় গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবে না কিন্তু।
Thank you.
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শিশু কিশোরদের জন্য আয়োজন রংধনু শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকায় প্রকাশিত খবর নিয়ে অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আব্দুর রশিদ শুরু করছি 12 মে বৃহস্পতিবারের কথাবার্তার আসর। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, জনগণের মুরগি বনাম সরকারি শিয়াল। প্রথম আলো, গুদামে মিলল 1,67,000 লিটার তেল, যুগান্তর। ইত্তেফাকের শিরোনাম, নতুন প্রধানমন্ত্রী এ সপ্তাহেই শ্রীলঙ্কান প্রেসিডেন্ট। টিআইবির গবেষণা, 3 বিদ্যুৎ প্রকল্পে ভূমি অধিগ্রহণে 390 কোটি টাকার দুর্নীতি। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, রাশিয়ার সঙ্গে সমঝোতার ইচ্ছা কমে যাচ্ছে জেলেনস্কি। ভারতের শিরোনাম, ফের টাকার দামে রেকর্ড পতন, ধস নামল শেয়ার বাজারেও, সংবাদ প্রতিদিন। অভিষেক রুজিরাকে কলকাতায় জিজ্ঞাসাবাদে অসুবিধা কোথায়, শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে ইডি। আজকাল, ক্ষমতার অপব্যবহারেই মমতাকে পুরস্কার, একাডেমির মর্যাদা ক্ষুণ্ণ, চিঠি বাম বিশিষ্টদের, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিলাসপূর্ণ আমদানিতে নিরুৎসাহ, কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতা, ব্যয় লাগাম টানছে সরকার। এটি দৈনিক মানব জমিন পত্রিকার একটি খবরের শিরোনাম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এ শিরোনাম কতটা মানানসই?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে গতকাল, সেটি যদি সরকার বাস্তবায়ন করতে পারে তাহলে সরকারের জন্য লাভ এবং বাংলাদেশের জন্য লাভ। আসলে করোনা ভাইরাসের যে মহামারী সারা বিশ্বে দেখা দিয়েছিল, এখনো যদিও পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবে আমরা আপাতত বলতে পারছি যে অনেকটা কমেছে। সেই জায়গা থেকে বলবো যে এই করোনা মহামারী সারা বিশ্বকে লণ্ডভণ্ড করে দিয়েছে, বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, নেতিবাচক প্রভাব ফেলেছে এর উপরে। করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশ, বড় বড় অর্থনৈতিক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়তো কিছু কিছু দেশ বিশেষ কোনো খাতে হয়তো লাভবান হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে সারা বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা এসেছে। সম্প্রতি শ্রীলঙ্কা থেকে শুরু করে আরও বেশ কিছু দেশে এই অর্থনৈতিক বিপর্যয়ের একটা চিত্র আমরা দেখতে পেয়েছি। শ্রীলঙ্কার অবস্থাটা এতটাই বেশি মারাত্মক হয়ে উঠেছিল যে সেখানে জনগণের নিত্য পণ্যের মারাত্মক অভাব দেখা দিয়েছিল, প্রচুর দাম বেড়েছে এবং মানুষের হাতে অর্থ ছিল না। এই অবস্থা পরিবর্তন করার মতো অবস্থাও সরকারের ছিল না, এই জন্য সেখানে মারাত্মক রকমের একটা গণ আন্দোলন হয়েছে এবং সরকারের পতন হয়েছে। শ্রীলঙ্কা যেহেতু বাংলাদেশের খুব নিকটবর্তী দেশ এবং দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আমাদের সাথে তাদের অনেক কিছুরই সম্পর্ক আছে এবং সেখানে কি হচ্ছে প্রতি মুহূর্তে বাংলাদেশের মানুষ জানছে, সে কারণে হতে পারে এই ঘটনা থেকে সরকার আরও বেশি সতর্ক হয়েছে, সতর্কমূলক অবস্থানে চলে গেছে এবং সেটি নিশ্চয়ই সরকারের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। তবে সরকার যে উন্নয়নের কথা বলছে বা বিপুল পরিমাণে বৈদেশিক অর্থ রিজার্ভের কথা বলছে, এগুলোও খানিকটা টালমাটাল অবস্থায় আছে, সে কথা আমরা বুঝতে পারি। খুব সম্প্রতি সিপিডির পক্ষ থেকে কিন্তু একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমার মনে হয় সরকার এই সমস্ত বিষয়কে বেশ গুরুত্বের সঙ্গে দেখেছে।
জনাব সৈয়দুল ইসলাম, ইহুদিবাদী ইসরায়েল আল জাজিরা টেলিভিশনের সাংবাদিক শিরিন আবু আকলেকে হত্যা করেছে, এ নিয়ে সারা বিশ্বে তোলপাড় চলছে। তবে ইসরায়েল বলছে ফিলিস্তিনিদের গুলিতে নিহত হয়ে থাকতে পারেন সাংবাদিক শিরিন। আপনার পর্যবেক্ষণ কি?
ফিলিস্তিনের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের গুলিতে একজন প্রখ্যাত সাংবাদিক নিহত হয়েছেন। তিনি কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলের দীর্ঘদিনের সাংবাদিক। 2000 সাল থেকে তিনি আল জাজিরা টেলিভিশনে কাজ করে আসছিলেন। তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বের গণমাধ্যমে একথা অনেকটা পরিষ্কার এবং মোটামুটিভাবে সবাই একথা বলছে যে ঠান্ডা মাথায় শিরিন আকলেকে হত্যা করা হয়েছে। তো ঠান্ডা মাথায় হোক আর যেভাবে হোক, ইহুদিবাদী ইসরায়েলের কাছে এই রকম 2-4 জন সাংবাদিক হত্যা করা বা 10-20 জন 200-500 জন মানুষ হত্যা করা কোনো ব্যাপারই না। তারা এইভাবেই অবৈধভাবে প্রতিষ্ঠার পর থেকে হত্যা করে যাচ্ছে, হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, লাখ লাখ ফিলিস্তিনি নিজেদের ঘর বাড়ি ছেড়ে উদ্বাস্ত হয়েছে, সারা বিশ্বে একটা বর্বর শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই বর্বর শক্তির কাছে সারা বিশ্ব অনেকটা জিম্মি। ফিলিস্তিনের জনগণ ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বন্দুকের মুখে কতটা অসহায় অবস্থায় আছে শিরিন আকলের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার একটা চিত্র আমরা পাই। অর্থাৎ একজন সাংবাদিকের জীবন যদি এতটা ঠুনকো হয় ইহুদিবাদী ইসরায়েলের সামনে, তাহলে ফিলিস্তিনি সাধারণ জনগণের জীবনের কোনো মূল্য আছে কিনা তা তো আমরা বুঝতেই পারি, কিন্তু এ নিয়ে আন্তর্জাতিক বিশ্বে সেই রকম কোনো বক্তব্য নেই। আন্তর্জাতিক অঙ্গনে যারা নেতা বলে দাবি করে তাদের কোনো বক্তব্য নেই এবং এর কোনো বিচারও হবে না। ইহুদিবাদী ইসরায়েল এইভাবে হত্যাকাণ্ড চালিয়েই যাবে এবং ফিলিস্তিনের সাধারণ জনগণকে এভাবে জীবন দিতেই হচ্ছে। আপাতত এর কোনো প্রতিকার দেখছি না। আরব দেশগুলো নিয়ে একটা সময় ফিলিস্তিনিরা কিছুটা হলেও ভরসা করত, এখন সেই ভরসা তাদের সামনে থাকলো না, কারণ আরব দেশগুলোর অনেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, ফিলিস্তিনিদের সামনে আর কোনো বিশেষ ভরসা নেই।
তো জনাব সৈয়দুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ক্ষমতার অপব্যবহারেই মমতাকে পুরস্কার, একাডেমির মর্যাদা ক্ষুণ্ণ চিঠি বাম বিশিষ্টদের। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, বাংলা একাডেমির এই পুরস্কার দেওয়ার পরের দিনই ইস্তফা দিয়েছেন সাহিত্য একাডেমির বাংলা ভাষা বিষয়ক উপদেষ্টা মণ্ডলের সদস্য অনাদিরঞ্জন বিশ্বাস। দীর্ঘ হচ্ছে এ তালিকাও। অনাদিরঞ্জন বিশ্বাস রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়ের পর এবার সরব হলেন বাংলার বিশিষ্টজনেদের আরও একটি অংশ। তাঁদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করায় বাংলা একাডেমির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। কবিগুরুর জয়ন্তী অনুষ্ঠান মঞ্চে সমাজের বিভিন্ন স্তরে কাজের পাশাপাশি নিরলস সাহিত্য সাধনার জন্য মুখ্যমন্ত্রীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। তারই বিরোধিতায় খোলা চিঠিতে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পশ্চিমবঙ্গের জনসাধারণের সম্পত্তি, জনসাধারণের কাছে সরকার দায়বদ্ধ একাডেমির কার্যকলাপ পরিচালনার বিষয়ে। মমতার স্বীকৃতির বিরোধিতা করে স্বাক্ষরকারীদের দাবি, মুখ্যমন্ত্রীকে যেভাবে পুরস্কার দেয়া হল তাতে সরকারি ক্ষমতার গুরুতর অপব্যবহার হয়েছে। ফের টাকার দামে রেকর্ড পতন, ধস নামল শেয়ার বাজারেও। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, ভারতীয় অর্থনীতির রক্তক্ষয় অব্যাহত, ফের একদিনে জোড়া ধাক্কা খেল দেশ। মার্কিন ডলারের তুলনায় ফের রেকর্ড পতন হল টাকার দামে, একই সঙ্গে বড়সড় ধাক্কা খেল শেয়ার বাজারও। শুধু টাকার দাম নয়, এদিন সকালে রেকর্ড হারে পতন ঘটেছে শেয়ার বাজারেও। এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে সেন্সেক্সের সূচক পড়ে যায় 900 পয়েন্টে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, তেল আমদানি করার জন্য ডলারের চাহিদা বাড়ছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রাত্যহিক আয়োজন কথাবার্তা শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছে। গুরুত্বপূর্ণ সফরে ইরান এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। সঙ্গে রয়েছে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দল। ইসরায়েল দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। দখলদার সেনাদের গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় বললেন লেবাননের সংস্কৃতি মন্ত্রী। বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে সারাদেশ থেকে বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার, শাস্তি শুধু জরিমানা, তেলের দাম কমার লক্ষণ নেই। ভারতের বহু বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন বর্ষাকালীন অধিবেশনে প্রত্যাহারের দাবি জানালেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান বলেছে আফগান জনগণের জন্য মন কাঁদলে আমেরিকার উচিত তাদের আটক অর্থ ফেরত দেয়া। হংকংয়ের নির্বাচন নিয়ে মার্কিন কর্তৃপক্ষ এবং জি7-এর উদ্বেগের প্রতিবাদ জানিয়েছে চীন। রাশিয়া বলেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নাৎসি প্রচার মন্ত্রণালয়ে পরিণত হয়েছে। ইউক্রেনের মাটিতে গোপনে মার্কিন অর্থায়নে যে জীবাণু গবেষণা কর্মসূচি পরিচালিত হচ্ছে তাতে নেটো জোটের আরও সদস্য রয়েছে বলে মস্কোর দাবি। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। ¶¶